Bien.
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
বিগত দুই জুমার পূর্বে আমি হযরত খলিফাতুল মসীহ সানি বা দ্বিতীয় খলিফার খুতবার আলোকে ব্যবহারিক সংশোধন বা কর্মের সংশোধন সম্পর্কে কয়েকটি খুতবা দিয়েছি আর কিছু এমন কারণ তুলে ধরেছি যা মানুষের কর্মের সংশোধনের পথে বাধা হয়ে দাঁড়ায় বা বাদ সাধে। আর এটিও বলেছিলাম যে এই সকল প্রতিবন্ধকতা দূরীভূত করার চেষ্টা করা আবশ্যক। যদি সমষ্টিগতভাবে আমরা আমাদের প্র্যাকটিক্যাল সংশোধনের ক্ষেত্রে উন্নত মানে পৌঁছতে বা উপনীত হতে চাই, আর এটিও স্পষ্ট করা হয়েছিল যে কর্ম সম্পর্কে বা কর্মের পথে যে সমস্ত বাধা বা প্রতিবন্ধকতা রয়েছে তা বিশ্বাসের কর্মের সংশোধন বিশ্বাসের সংশোধন করা থেকে বেশি কঠিন। এ দৃষ্টিকোণ থেকে আজকে আরো কিছু বলবো আপনাদের সামনে। আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে বা সদা স্মরণ রাখা উচিত হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পৃথিবীতে প্রেরিত হওয়ার উদ্দেশ্য বা আগমনের উদ্দেশ্য কেবল বিশ্বাসের সংশোধন নয়, বরং তিনি বলেছেন যে বান্দার আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন এবং কর্মের সংশোধন এই উভয়টি আবশ্যক। এই উদ্দেশ্যে তিনি এসেছেন আর পরস্পরের অধিকার প্রদান করা শেখানো এটিও তার আগমনের উদ্দেশ্য। আর এগুলো সব মানুষের আমল বা কর্মের সাথে প্র্যাকটিসের সাথে সম্পর্ক রাখে। সৎকর্ম করে নেক কর্ম করে খোদার অধিকারও প্রদান হয় আর বান্দাদের প্রাপ্য অধিকারও এর মাধ্যমেই প্রদান করা সম্ভব। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম একবার বলেছেন, স্মরণ রেখো, পূর্বে আমি কয়েকবার বলেছি যে স্মরণ রেখো, শুধু বলিয়া ওড়ানো বড় বড় দাবি করা কোনো কাজে আসবে না যতক্ষণ মানুষ আমল না করবে, কর্মের শক্তি প্রকাশ না পাবে। আরেকবার বলেছেন যে নিজের ইমানকে মাপো, ইমান কর্ম ইমানের ভূষণ, যদি কর্মের সংশোধন না হয় তাহলে ইমান লাভ হতে পারে না। অতএব হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের মিশন যা উদ্দেশ্য সে উদ্দেশ্য যদি বাস্তবায়নের কাজে আসতে হয় তাহলে এটি সম্ভব হবে না যতক্ষণ আমাদের প্রত্যেকে নিজেদের কর্মগত বা প্র্যাকটিসের সংশোধনের বা কাজের যে ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো দূর করার চেষ্টা না করবে। ব্যবহারিক সংশোধন বা কাজের সংশোধনই অন্যদের দৃষ্টি আমাদের প্রতি আকৃষ্ট করবে। আর এর ফলে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের মিশন বা পৃথিবীতে তার আগমনের যে উদ্দেশ্য সেটি বাস্তবায়নে আমরা সহায়ক হতে পারি। তো এটি অর্জনের জন্য আমাদের কি করতে হবে? কেননা আমাদের বিজয়ের একটি অনেক বড় অস্ত্র হল আমাদের কর্মের সংশোধন, ব্যবহারিক সংশোধন, আত্মসংশোধনের মাধ্যমে আমাদের মাঝে সে শক্তি সৃষ্টি হবে যার ফলে যার কল্যাণে আমরা অন্যদের সংশোধন করতে সক্ষম হব। আমাদের পৃথিবীতে জয়যুক্ত হওয়ার উদ্দেশ্য কাউকে অধীনস্থ করা নয় বা জাগতিক কোন লক্ষ্য অর্জন আমাদের উদ্দেশ্য নয়, বরং পৃথিবীর মন জয় করতে হবে খোদা এবং তার রসুলের জন্য এবং পৃথিবীকে খোদা এবং রসুলের চরণে উপস্থিত করতে হবে। কিন্তু আমাদের এবং অন্যদের মাঝে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে আমাদের কথা মানার কি প্রয়োজন আছে পৃথিবীর মানুষের? তাই আমাদের কর্মশক্তিতে আমাদের বলীয়ান হতে হবে, কর্মের গুণে আমাদের গুণান্বিত হতে হবে, শক্তিশালী হতে হবে আর দৃঢ়তার সাথে আমাদের এর উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। অন্যদের দ্বারা প্রভাবিত হওয়ার পরিবর্তে, ত্রস্ত হওয়ার পরিবর্তে পৃথিবীকে প্রভাবিত করতে হবে। পৃথিবীর মানুষ আজকে যেখানে বৈষয়িকতার দাসত্ব করছে, জাগতিকতার দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ, এমন পরিস্থিতিতে পূর্বের তুলনায় বেশি আমাদের আত্মজিজ্ঞাসা করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে আর এই এর উপর দৃষ্টি রেখে দুনিয়ার ভয় বা ভীতিকে ঝেড়ে ফেলতে হবে আমাদের। আর পৃথিবীকেও বা পৃথিবীবাসীদের এই শয়তানি থাবা থেকে নিষ্কৃতি দেওয়া বা মুক্তি দেওয়া আবশ্যক, যেন আমরা প্রকৃত অর্থে খোদার প্রাপ্য অধিকার প্রদানকারী হতে পারে। পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানুষ যেন সেটি এই লক্ষ্য অর্জন করতে পারে, কিন্তু এই পথে অনেক বাধা রয়েছে। এই উদ্দেশ্যে আমাদের নিজেদের মাঝে এমন শক্তি সৃষ্টি করতে হবে, এমন বলে বলীয়ান হতে হবে যার মাধ্যমে এই সকল প্রতিবন্ধকতা সহজে দূর করা সম্ভব হবে। এই পৃথিবীর মোকাবেলার জন্য আমাদের কিছু নিয়ম কানুন নির্ধারণ করতে হবে, যে আমাদের সবাই মেনে চলবে, আমাদের সবাই তা শিরোধার্য করবে এবং তা অনুসরণ করবে। এর জন্য আমাদেরকে নিজেদের কুপ্রবৃত্তিকে পিষ্ট করতে হবে, একটা পরিবেশ, অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। যতদিন এটি সম্ভব না হবে, সফলতা লাভ করা সম্ভব হবে না, সফলতা লাভ হবে না বা সাফল্য আসবে না। যেভাবে গত এক খুতবায় আমি বলেছি, আজকের পৃথিবী ছোট হতে হতে একটা শহরে রূপান্তরিত হয়েছে, বরং বলতে হবে যে বিশ্বপল্লীতে রূপ নিয়েছে, বরং তা পাড়ায় রূপ নিয়েছে। সহস্র মাইল দূরের পাপ বা নোংরামি সহস্র মাইল দূরে মানুষ প্রত্যেক ঘরে পৌঁছে গেছে ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে, আর প্রত্যেক দেশের কল্যাণ এবং ভালো মঙ্গল সকল ঘরে পৌঁছে গেছে মিডিয়ার সুবাদে, প্রচার মাধ্যমের সুবাদে। সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে দেখবেন যে পাপ প্রসারের অনুপাত বা হার পুণ্যের প্রসারের তুলনায় অনেক বেশি দ্রুত, অনেক বেশি। যেভাবে পূর্বে বলেছি, পাপ এবং পুণ্যের মানদণ্ড বা ক্রাইটেরিয়া বদলে গেছে। একটা জিনিস যা ইসলামী বিশ্বে অন্যায় বা পাপ গণ্য হয়, বস্তুবাদী সমাজে বা যে সমাজে কোন ধর্ম নেই বা বিধর্মী সমাজে সেটি কোন পাপ নয়, যাকে আমরা পাপ মনে করি, এদের জন্য এদের দৃষ্টিতে তা অত্যন্ত তুচ্ছ বিষয় বা কিছুই নয়, বরং কোন কোন ক্ষেত্রে সেটিকে নেকি মনে করা হয়, পূর্ণ মনে করা হয়। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু দৃষ্টান্ত দিয়েছেন, পাশ্চাত্যে নৃত্য করার অভ্যাস আছে বা নাচের অভ্যাস আছে, হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহুর যুগে এর তত প্রচলন ছিল না বা বিশেষ জায়গায় যেতে হতো নৃত্য বা নাচ দেখতে হলে সে যুগে, কিন্তু আজকাল টেলিভিশন এবং ইন্টারনেট এটি সর্বত্র পৌঁছিয়ে দিয়েছে আর সব ঘরে বিনোদনের নামে কোন কোন ঘরে নৃত্য নিকেতনে পরিণত হয়েছে বা নাচের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে, কোন কোন পারিবারিক অনুষ্ঠানেও নৃত্যের আসর বসানো হয়, বিশেষ করে বিয়ের সময় বিনোদনের নামে, আনন্দের নামে অশ্লীল নাচ গানের আসর বসানো হয়। এক আহমদী ঘর এটি থেকে সম্পূর্ণভাবে পবিত্র হওয়া চাই, এদিকে বিশেষ মনোযোগ নিবদ্ধ করা প্রয়োজন। যাই হোক, হযরত মুসলিহ মওউদের প্রেক্ষাপটে আমি কথা বলছিলাম, তিনি বলেছেন পাশ্চাত্যে এখন নৃত্যের প্রচলন রয়েছে, কিন্তু তো পূর্বে মানুষ এটিকে পাপ মনে করত, অন্যায় মনে করত, এখন মানুষ এটি অবলম্বন করা আরম্ভ করেছে। ইতিপূর্বে পুরুষ মহিলা পরস্পরের হাত ধরে নৃত্য করতে এখন পরস্পরের মুখোমুখি হয়ে নৃত্য হয়, এরপরে দূরত্ব ধীরে ধীরে ঘুচে যাচ্ছে। তো আমি যেভাবে বলেছি এখন নৃত্যের নামে নোংরামের কোন সীমা নেই। নোংরা পোশাক পরিধান করে টেলিভিশনে নৃত্য করা হয় বা নাচা হয়, এর প্রসার কারণ কি? এর কারণ হল পাপ প্রসারকারীরা পৃথিবীর ঐজয় সত্ত্বেও, পৃথিবী যে বলছে এটি পাপ তা সত্ত্বেও তারা পাপের প্রসারের ক্ষেত্রে অটল অবিচল পৃথিবীর কথার প্রতি ভ্রক্ষেপ করেনি। অবশেষে এরা একদিন সফল হয়ে গেছে। এখন পাকিস্তান যা একটি মুসলমান দেশ, পাকিস্তানের টেলিভিশন ও বিনোদনের নামে, স্বাধীনতার নামে বিভিন্ন নোংরামি আর অশ্লীলতা চোখে পড়ে, নগ্নতা দেখা যায়, উলঙ্গতা বা নগ্নতা চোখে পড়ে। তো পাপ অনড় এবং অটল বা অবিচলতার কারণে মানুষের মাথায় ছেয়ে গেছে। এর বিরুদ্ধে জয়যুক্ত হওয়ার জন্য অনেক বড় পরিকল্পনা এবং ত্যাগ স্বীকারের প্রয়োজন রয়েছে। যদি এটি না হয় তাহলে আমরা আমাদের লক্ষ্য অর্জনে সফল হব না। তাই অনেক ভাবার দরকার আছে, পরিশ্রমের প্রয়োজন, প্রণিধানের প্রয়োজন, সেই সকল মূল্যবোধ ধারণ এবং বরণের প্রয়োজন যা অবলম্বন করে এই সকল প্রতিবন্ধকতা আমরা দূরীভূত করতে পারি, যাকে কাজে রূপায়িত করে আমাদের মাঝে এই সকল প্রতিবন্ধকতা দূর করার বৈশিষ্ট্য বা শক্তি সৃষ্টি হতে পারে, যার কল্যাণে আমরা পাপের মোকাবেলা করতে পারব। এটি অর্জনের জন্য হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বড় সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন যে যদি কর্মের সংশোধনের জন্য এই সকল গুণাবলী মানুষের মাঝে সৃষ্টি হয় তাহলে মানুষ সফল কাম হতে পারে। আর এগুলো তিনটি, এর তিনটি শাখা আছে। একটি হল সংকল্প শক্তি, দ্বিতীয়টি হল সঠিক এবং পূর্ণ জ্ঞান, আর একটি হল কর্ম শক্তি বা কাজের শক্তি। কিন্তু আসল বা মূল মৌলিক শক্তি দুটি, একটি হল সংকল্প শক্তি, সংকল্পের দৃঢ়তা, দ্বিতীয়টি হল কর্মের দৃঢ়তা। এই উভয়ের মাঝে যা রাখা হয়েছে তা হল সঠিক এবং পূর্ণ জ্ঞান অর্জন। এটি এই দুটো মৌলিক শক্তি এবং বৈশিষ্ট্যকে প্রভাবিত করে। সঠিক জ্ঞান কর্মশক্তিকেও প্রভাবিত করে আর সংকল্প শক্তিকেও প্রভাবিত করে, নিয়তের শক্তিকেও, নিয়তকেও প্রভাবিত করে। যাই হোক, প্রথমে যে কথা মাথায় রাখা উচিত তা হল সংকল্প শক্তি এবং কর্মের শক্তি মানুষের কর্মগত সংশোধনের সংশোধনকে প্রভাবিত করে। আমাদের সংকল্প শক্তি বা নিয়তকে অধিকতর দৃঢ় করা প্রয়োজন, আর আমল বা কর্মের শক্তিতে যে ত্রুটি আছে তা দূরীভূত করা প্রয়োজন। আমাদের ইচ্ছা যদি দৃঢ় হয় কোন পাপ দূরীভূত করার ক্ষেত্রে, সংকল্প যদি দৃঢ় হয় তাহলে পাপ বিমোচন সম্ভব। আর সংকল্পের দৃঢ়তা তখন কাজে লাগবে যখন কর্মশক্তি বা আমলের দুর্বলতা দূর হবে, তিরোহিত হবে। এছাড়া সংশোধন সম্ভব নয়। আমরা যখন খতিয়ে দেখি দৃষ্টিকোণ থেকে, যখন আমরা বিশ্লেষণ করি যে আমাদের সংকল্প শক্তি বা নিয়তের শক্তি কত দৃঢ়, এটি যখন দেখি তখন বোঝা যায় যে সংকল্পের ক্ষেত্রে নিয়তে ত্রুটি অনেক কম। কেননা নিয়তের দিক থেকে, সংকল্পের দিক থেকে জামাতের সবাই বা অধিকাংশ সদস্য এটি চায় যে তাদের মাঝে তাকওয়া সৃষ্টি হোক, পবিত্রতা সৃষ্টি হোক, ইসলামী নির্দেশ যেন তারা, শিক্ষা যেন তারা প্রচার করতে পারে। এটি তারা চায়। খোদার নৈকট্য এবং ভালোবাসা অর্জনের সবার ভিতর আগ্রহ রয়েছে, সংকল্প আছে। হযরত মুসলিহ মওদের ব্যাখ্যা এভাবে করেছেন যে এই কথাগুলো থেকে প্রমাণিত হয় যে আমাদের সংকল্প শক্তি দৃঢ়, নিয়ত দৃঢ় এবং শক্তিশালী, কিন্তু তারপরও ফলাফল ভালো প্রকাশ পায় না। এর কারণ কি? তিনি বলছেন যে এর হয়তো দুটো কথার একটি অবশ্যই সত্য, যে কর্মের জন্য সত্যিকার যে নিয়তের সংকল্প আছে, নিয়তের দৃঢ়তা আছে, তা ততটা দৃঢ় নয়। বিশ্বাসের সংশোধনের জন্য সংকল্প শক্তি যতটা প্রয়োজন তা আমাদের মাঝে আছে, তাই বিশ্বাসের সংশোধন হয়ে গেছে। কিন্তু ব্যবহারিক সংশোধনের জন্য যেহেতু সংকল্প শক্তির প্রয়োজন ছিল, আর সেটি আমাদের মাঝে ছিল না, এই কারণে আমরা কর্মের সংশোধনের ক্ষেত্রে সফল হয়নি, সফলতা লাভ করতে পারিনি। এরপর এটিও মানতে হবে যে আমাদের এর ফলে দাসত্বে বা খোদার প্রকৃত বান্দা হওয়ার যে দাবি আছে তাতে কোন ত্রুটি থেকে গেছে, ত্রুটি আছে, এই কারণে আমাদের কর্মশক্তি পক্ষাঘাত ক্লিষ্ট হয়েছে বা দুর্বল হয়ে গেছে এবং আমাদের সংকল্প শক্তিকে সেটি প্রকাশ করছে না, অর্থাৎ আমাদের কর্মশক্তি হারিয়ে গেছে এবং আমাদের যে সংকল্প আছে সেটিকে প্রভাবিত করতে পারছে না, বা এ সমস্ত কথা গ্রহণের জন্য যে সকল সাহায্যকারীর প্রয়োজন, সাহায্যকারী এলিমেন্টের ভিতর দুর্বলতা রয়েছে। এমন পরিস্থিতিতে আমরা যতক্ষণ পর্যন্ত প্রভাব বিস্তারী শক্তি বা কর্মের বা কাজ করার যে শক্তি, সেই শক্তির যতক্ষণ সত্যিকার মানে না পৌঁছব কিছু লাভ হবে না, কোন লাভ হবে না। দৃষ্টান্ত স্বরূপ, এক ছাত্র তার পাঠ মুখস্থ করে, মুখস্থ করার পরও সে মনে রাখতে পারে না, তার স্মৃতিশক্তির যতক্ষণ চিকিৎসা না হবে ততক্ষণ পর্যন্ত তাকে যতই পাঠ দেয়া হোক না কেন, যতবার খুশি তাকে মুখস্থ করানো হোক না কেন বা মুখস্থ করানোর চেষ্টা করা হোক না কেন, সে তা মনে রাখতে সক্ষম হবে না, মনে থাকবে না। তাই স্মৃতিশক্তির যে সংশোধন বা চিকিৎসা, এর জন্য সঠিক কারণ সন্ধান করতে হবে, কিভাবে করা যায়, কিভাবে যেন তাকে সঠিক পথ দেখানো সম্ভব হতে পারে, বা পাঠ মুখস্থ করানোর রীতি পরিবর্তন করতে হবে। পাকিস্তানে পড়ালেখা করার রীতি হল অধিকাংশ ছাত্র সবকিছু মুখস্থ করে ফেলে, বুঝুক বা না বুঝুক, বড় দক্ষ হয়ে থাকে তারা মুখস্থ করার ক্ষেত্রে, অনেকেই বইয়ের এক এক হরফ মুখস্থ করে ফেলে। কিন্তু পাশ্চাত্যের বা পশ্চিমা বিশ্বে পড়ালেখার সিস্টেম বা নিয়ম রীতিনীতি যে ভিন্ন, এখানে সবকিছু বুঝে শুনে পড়তে হয়, তাই অনেক সময় যা দেখা গেছে তা হল পাকিস্তানে যারা কম নাম্বার পায় তারা এখানে ভালো নাম্বার পায়, এই রীতি অনুসারে দ্রুত নিজেদের ভিতরে পরিবর্তন আনে, আর সেখানে যারা বেশি নাম্বার পেত এখানে এসে নাম্বার পায় না। রাবাতে আমাদের জামাতি স্কুলগুলো কিছু বাধ্যবাধকতার কারণে সরকারি বোর্ড থেকে বিচ্ছিন্ন করে আগা খান বোর্ডের সাথে যখন নথিভুক্ত করা হয়, রেজিস্টার করা হয়, সেখানে যেহেতু পরীক্ষার রীতি ভিন্ন ছিল, তাই অনেক ছাত্র লিখেছে যে আমরা সাধারণ পাকিস্তানি শিক্ষা ব্যবস্থায় যত নাম্বার পেতাম এখন আর তত নাম্বার পাই না, আর আমরা বুঝতে পারছি না যে কি হয়েছে। অনেক সময় শুধু স্মৃতিশক্তির প্রশ্ন নয়, বরং স্মৃতিশক্তি সঠিক হলেও বা প্রখর হলেও অনেক সময় পাঠ ভালোভাবে মুখস্থ হয় না। শুধু স্মৃতিশক্তির দুর্বলতা নয়, বরং আরো অনেক কারণ রয়েছে। আর মানুষের স্মৃতিশক্তি যদি দুর্বল হয় এর পাশাপাশি, তাহলে অনেক বড় সমস্যার সম্মুখীন হয়, তখন মুখস্থ করানোর রীতি পরিবর্তন করতে হয়। এখানে এমন মানসিকভাবে দুর্বল ছেলেমেয়ের জন্য বিশেষ স্কুল রয়েছে, সেদিকে মনোযোগ দেওয়া হয়, আর এমন মানসিকভাবে দুর্বল ছেলেমেয়ে পড়ালেখা অনেক এগিয়ে যায় অনেক সময়। তাই ব্যবহারিক দিকের যদি সংশোধন করানো হয় মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মানুষ সফলতা লাভ করতে পারে না যদি সঠিক পন্থা অবলম্বন করানো হয়। তাই কর্মের সংশোধনের জন্য যা প্রস্তাব করা হয় ব্রেইনকে সে অনুসারে রূপায়িত করার প্রয়োজন রয়েছে, নতুবা সফলতা লাভ করা সম্ভব নয়। তাই আমাদের ব্যবহারিক অবস্থার সংশোধনের জন্য এদিকে মনোযোগ দিতে হবে, আমাদেরকে দেখতে হবে, আমাদের দেখতে হবে যে আমাদের কর্মের যে সংকল্প, মানে কর্মের সংকল্প ব্রেইনের সেই অংশকে কেন প্রভাবিত করে না, অ্যাক্টিভেট করে না। যে অংশ অ্যাক্টিভেট হলে বা প্রভাবিত হলে কর্মের সংশোধন আরম্ভ হতে পারে। এ সকল প্রতিবন্ধকতা দূরীভূত করার আমাদের চেষ্টা করতে হবে যা পথে বাধা হয়ে আছে বা বাদ সাধে। এছাড়া দেখতে হবে যে আমাদের আল্লাহর বান্দা হিসাবে বান্দেগি বা দাসত্বের কোন পর্যায়ে আমরা আছি। আমাদের দেখতে হবে আমাদের কর্মের সংশোধনের ক্ষেত্রে আমাদের নিয়ত কতটা স্বচ্ছ এবং নিষ্ঠা কেমন, নিষ্ঠা কোন মানে। দু ধরনের প্রতিবন্ধকতা আছে যা কর্মের সংশোধনের পথে বাধা দেয়। একটি হল সংকল্পের ক্ষেত্রে দুর্বলতা, দ্বিতীয়টি হল কর্মের ক্ষেত্রে দুর্বলতা, কর্মশক্তির ক্ষেত্রে দুর্বলতা। কিন্তু যেভাবে আমি বলেছি এগুলোর এ দুইয়ের আরেকটি মধ্যবর্তী আরেকটি বিষয় আছে যা সংশোধনের পথে বাধা, তা হল জ্ঞানগত ক্ষেত্রে দুর্বলতা। এটি উভয় ক্ষেত্রকে প্রভাবিত করে। আমরা ব্যবহারিক জীবনে দেখি, প্র্যাকটিক্যাল লাইফে দেখি যে মানুষের ইচ্ছা এবং নিয়ত জ্ঞান অনুপাতেই কাজ করে এবং কর্মও জ্ঞান অনুসারেই সাধিত হয়। এর দৃষ্টান্ত দিচ্ছি আমি। যদি কোনো মানুষ এটি না জানে যে 1000 ব্যক্তির এক সৈন্যবাহিনী তার ঘরে হামলা করতে যাচ্ছে, বরং সে শুধু এটি জানে যে কেউ আক্রমণ করবে, তারা হয়তো দুই একজন, তো এমন ক্ষেত্রে সে প্রস্তুতি নেই শুধু দু একজনের। কিন্তু যদি সে জানে যে আক্রমণকারীদের সংখ্যা 1000, তাহলে সে তদনুপাতে বা সে অনুসারে প্রস্তুতি নেবে, ভিন্ন ধরনের প্রস্তুতি নেবে। তাই জ্ঞানের ঘাটতির কারণে ত্রুটি থেকে যায়। আর জ্ঞানের মান মানুষের নিয়ত বা সংকল্প শক্তিকে দৃঢ় করে। অনুরূপভাবে মানুষ যদি কোন ভারী বস্তু বা ভার বহন করতে যায়, সেটি হালকা মনে করে ওঠাতে যায় কিন্তু দেখে যে ভারী, কিন্তু একবার যদি তার ধারণা হয়ে যায় যে ভারী বস্তু, তাহলে সে বেশি শক্তি নিয়োজিত করে, বেশি শক্তি ব্যয় করে বস্তু উঠানোর রীতি বদলে নেয় এবং সহজে উঠাতে পারে। তাই অতিরিক্ত কোন শক্তি বাহির থেকে আসেনি তার মাঝে, বরং জ্ঞান বা জানা থাকার কারণে, সঠিক চিত্র জানা থাকার কারণে শক্তি এবং সঠিক পন্থায় সে শক্তি কাজে লাগানো লাগিয়েছে বলে সে সফলতা লাভ করেছে। তাই খোদা প্রদত্ত শক্তি বা সামর্থ্য রয়েছে। যখন সেই শক্তি এবং সামর্থ্যের ব্যবহার সঠিক হয় তখন কাজ সহজসাধ্য হয়ে যায় বা ভালোভাবে কাজ সাধিত হয়। আর এটি হয় জ্ঞান থাকার সুবাদে। যদি শক্তি এবং সামর্থ্যের ব্যবহার সঠিক না হয় তাহলে সামান্য বিষয়ে, তুচ্ছ বিষয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তো এই নীতিই কর্মের যে শক্তি সেটিকে কাজে লাগানো বা আমলের যে দুর্বলতা আছে তা দূরীভূত করার জন্য এই নীতি এখানে কাজে লাগানো বা প্রয়োগ আবশ্যক। আর এর জন্য জ্ঞানকে ব্যাপকতর করতে হবে, যেন জ্ঞান অনুসারে সঠিক মাত্রায় শক্তি প্রয়োগ করা যায় আর এই যে দুর্বলতা দূরীভূত করা সম্ভব হয়। হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু একটি কথা এটি বলেছেন, আল্লাহ তাআলা সব মানুষের মাঝে একটা মুয়াজানা শক্তি বা তুলনা শক্তি পার্থক্য করার শক্তি রেখেছেন, যার মাধ্যমে সে দুই বস্তুর মাঝে পার্থক্য করতে পারে, যার মাধ্যমে এ সিদ্ধান্ত করতে পারে যে অমুক কাজের জন্য এত শক্তির প্রয়োজন, কেননা সব শক্তি মানুষের নিয়ন্ত্রণে থাকে না, বরং তার ব্রেইনে সুরক্ষিত থাকে। প্রথমবার এক কাজ না হলে, যেভাবে আমি ভার বহনের দৃষ্টান্ত দিয়েছিলাম, ওজন যদি কেউ উঠাতে না পারে, ভার উঠাতে না পারে, তাহলে মানুষ ব্রেইনকে শক্তি যোগানোর অনুরোধ করে আর একটা বস্তু উঠানো সহজ হয়ে যায়। আর এই তুলনা শক্তি বা পার্থক্য করার শক্তি জ্ঞানের মাধ্যমে অর্জন হয়, বহিরাগত শক্তি হোক বা অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ জ্ঞানের অর্থ হল মানুষের পর্যবেক্ষণ এবং মানুষের অভিজ্ঞতা, অবজারভেশন। আর বহিরাগত জ্ঞান বলতে বাহিরের ধ্বনি বা আওয়াজ বা কথা যা কানে পড়ে, যেভাবে ইতিপূর্বে বাহিরের এক বহিরাগত আক্রমণের দৃষ্টান্ত দিয়েছিলাম, বহিরাগত আক্রমণের ব্যাপারে মানুষকে সাবধান করে বাহিরের কোন আওয়াজ বা বহিরাগত কোন কথা, কিন্তু ভার বহন বা ওজন উঠানোর যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে, এর তুলনা শক্তি বা তার পার্থক্য করার শক্তি নিজে তাকে প্রস্তুত করে যে পূর্বে তুমি এটিকে স্বল্প মনে করতে, যেমন দশ শের ছিল তুমি পাঁচের মনে করতে এবং স্বল্প শক্তি প্রয়োগ করেছ, তাই ব্যর্থ হয়েছে। এখন এটি বহনের জন্য দশের সমান শক্তি প্রয়োগ করো, তাহলে তুমি তা বহন করতে সক্ষম হবে, উঠাতে সক্ষম হবে। এই নীতি যদি অনুসৃত হয় তাহলে কর্মের সংশোধনের ক্ষেত্রে, আমলের সংশোধনের জন্য যখন মানুষ দণ্ডায়মান হয়, তখন তার তুলনা শক্তি বা পার্থক্য করার শক্তি তাকে বোঝায় যে আমার সফলতার জন্য কতটা চেষ্টা প্রয়োজন। অনেক সময় সঠিক জ্ঞানের অভাবে মানুষ নিজের আমল বা কর্মের সংশোধন করে উঠতে পারে না, এবং তুলনা শক্তি বা পার্থক্য করার শক্তি জ্ঞান না থাকার কারণে তাকে সঠিক সংবাদ দেয় না যে এর সংশোধনের জন্য, ব্যবহারিক সংশোধনের জন্য কতটা শক্তির প্রয়োজন। তাই তুলনা শক্তি বা পার্থক্য করার শক্তি মানুষকে সাবধান করা, আর এটি জ্ঞানহীনতার কারণে তাকে উদাসীন করে তোলে। তুলনা শক্তিও তখনই লাভ হবে যদি কোন বস্তুর জ্ঞান থাকে, মানুষের যদি জ্ঞান থাকে তাহলে তাকে সাবধান বা সচেতন করবে যে এটি এইভাবে ব্যবহার করবে। যদি জ্ঞান না থাকে তাহলে মানুষ সে কাজ করতে পারে না, পারবে না। আর এই জ্ঞান শূন্যতার কারণে বা জ্ঞানহীনতার কারণে বা সঠিক জ্ঞান না থাকার কারণে মানুষ পাপ করে বসে, পাপের শিকার হয়। দৃষ্টান্ত স্বরূপ, এক বালক যারা পাপ করে, যদি তাদের মাঝে লালিত পালিত বা যারা সবসময় পাপে লিপ্ত থাকে, যাদের বৈঠকে সবসময় এটি আলোচনা হয় যে মিথ্যা ছাড়া পৃথিবীতে চলা সম্ভব নয়, তাদের কথা বলছি। এখানে আমি কথা বলতে চাই, এখানে যারা অ্যাসাইলাম করে, যারা আশ্রয় প্রার্থনা করে সরকারের কাছে, জানি না অধিকাংশের মাথায় একটি কথা বদ্ধমূল রয়েছে যে দীর্ঘ কাহিনী কৃত্রিমভাবে রচনা করা ছাড়া বা মিথ্যা বলা ছাড়া আমাদের কেস পাস হবে না। অথচ আমি অতি পূর্বে বেশ কয়েকবার বলেছি, যদি সংক্ষেপে সঠিক কথা বলা হয় তাহলে কেস পাস হয়ে যায়। অনেক দৃষ্টান্ত আমার কাছে এমন আছে, অনেকেই আমাকে জানিয়েছেন তারা সংক্ষেপে সত্য কথা বর্ণনা করেছেন, কয়েকদিনের ভিতরেই তাদের কেস পাস হয়ে গেছে। কেস পাস হওয়ার জন্য এই কথাই যথেষ্ট যে এখন মানসিক কষ্ট আর তাদের সহ্য হচ্ছে না, যেখানে দেবারাত্র নিজেও নিজের জন্য উদ্বিগ্ন থাকতে হয়, বাচ্চাদের জন্য উৎকণ্ঠিত থাকতে হয়, অনেক দুশ্চিন্তা আছে, স্কুলে যেতে পারে না, স্কুলে কষ্ট দেওয়া হয়, এমন অনেক কথা আছে। অধিকাংশ কেস, অ্যাসাইলামের কেস এই কারণে পাশ হয়ে যায়, এ কথা বললে পাশ হয়ে যায়। তাই সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে আল্লাহর উপর ভরসা করা উচিত, নির্ভর করা উচিত। মিথ্যা কাহিনী যখন বাচ্চাদের সামনে বলা হয় যে আমরা জাজকে এই কাহিনী শুনিয়েছি, সেই কাহিনী শুনিয়েছি, তখন বাচ্চাও এটি মনে করে যে মিথ্যা বলা কোনো পাপ নয়। যদি মিথ্যা না বলতো তারা হয়তো বাচ্চাদের সামনে বলে মিথ্যা না বললে আমাদের কেস পাশ হতো না বা আমরা তত লাভবান হতাম না। হৃদয়ে ধারণা জাগ্রত হয় যে মিথ্যাই সকল উন্নতির চাবিকাঠি এবং ধারণা এদের হৃদয়ে দানা বাঁধে। যে আজকাল কি এমন আছে যে সত্য বলে ছেলে মেয়েদের মাথায় এ ধারণা জাগ্রত হয় যে যুগে হয়তো মিথ্যা ছাড়া কোনো ভাবে সফলতা আসতেই পারে না। তো এসব বিষয়ে বা এসব কথা বাচ্চাদের হৃদয়ে বড়দের কথা শুনে দানা বাঁধে আর তাদের জ্ঞান এখানেই থেমে যায় যে মিথ্যা বলা এমন কোন বড় অন্যায় নয় বা বড় পাপ নয়। এর ফলাফল কি দাঁড়াবে? এর ফলাফল স্পষ্ট। বড় হয়ে এমন ছেলে মেয়ে যেখানে মিথ্যা বলার সুযোগ পাবে তারা নিজেদের ভালো মন্দের পার্থক্য করার শক্তির কাছে সিদ্ধান্ত চাইবে এবং তার পার্থক্য করার শক্তি তাকে সিদ্ধান্ত দেবে তাৎক্ষণিকভাবে যে আশঙ্কা আছে তাই মিথ্যা বলো, কোনো অসুবিধা নেই। তো অনুরূপভাবে গীবত বা পরচর্চার বিষয়টি নেন। যদি ছেলে বা মেয়ে তার চতুর্পাশে পরিবেশে মানুষকে গীবত করতে দেখে সবাই পরচর্চায় অভ্যস্ত এমন বাচ্চা ছেলে বা মেয়ে বড় হয়ে যখন গীবতের সুযোগ পাবে আর সে মনে করবে, সে মনে করে যে গীবত বা পরচর্চা করলে আমার লাভ হবে, তখন তার তুলনা শক্তি বা ভালো মন্দের পার্থক্য করার শক্তি তাকে এটি বলবে যে তোমার চতুর্পাশে যে পরিবেশ বিরাজ করছে তাতে সবাই গীবত করছে পরচর্চায় অভ্যস্ত, তুমি করলে অসুবিধা কি? সে ভাববে যে এটি হয়তো অন্যায় কিন্তু অত বড় অন্যায় নয়। এ সম্পর্কে পূর্বের এক খুতবায় কথা হয়েছে। কর্মের সংশোধনের ক্ষেত্রে অনেক বড় একটি বাধা হল একথা মনে করা যে কিছু পাপ ছোট আর কিছু পাপ বড়, আর ছোট ছোট পাপ করলেও কোনো অসুবিধা নেই। আর তখন একবার যদি মানুষ এমন করে তাহলে এমন পাপ পরিত্যাগ করা তার জন্য কঠিন হয়ে যায়। মানুষের ভিতর তুলনা শক্তি বা পার্থক্য শক্তি থাকে কিন্তু ভ্রান্ত জ্ঞান যা পরিবেশ তাকে দিয়েছে এর কারণে তার মাঝে ততটা শক্তি সৃষ্টি হয় না যার কল্যাণে সে পাপের উপর জয় যুক্ত হতে পারে। যেভাবে ওজন বা ভার বহনের দৃষ্টান্ত পূর্বে দেয়া হয়েছিল, একবার সে একটা ওজন বা ভার বহন উঠাতে পারেনি কিন্তু তার ব্রেইন যখন বেশি ভারী বস্তু উঠানোর বার্তা পাঠালো একই হাত সেই ভারী বস্তু উঠাতে সক্ষম হয়। কিন্তু মানুষের তুলনা শক্তি বা পার্থক্য করার শক্তি যদি তার ব্রেইনকে বা মগজকে এই বার্তা না পাঠাত তাহলে তা ওঠানো সম্ভব হতো না। অনুরূপভাবে পাপ মেটানোর নীতিও এটি, পাপ দূর করার শক্তি মানুষের মাঝে আছে কিন্তু পাপ যখন সামনে আসে আর তুলনা শক্তি পার্থক্য করার শক্তি তাকে বলে যে পাপ করলে অসুবিধা কি, ছোট্ট সামান্য পাপই তো, এটি করলে অথচ পক্ষান্তরের লাভ অনেক বেশি, তখন তার ব্রেইন বা চিন্তা ভাবনার শক্তি সে পাপ মেটানোর শক্তি প্রেরণ করে না, তার চেতনা হারিয়ে যায় বা তার সংকল্প শক্তি বিলুপ্ত হয় এবং পাপ হয়ে যায় তখন তার হাতে। এক কথায় কর্মের বা আমলের সংশোধনের জন্য তিনটি জিনিসের দৃঢ়তা আবশ্যক। এক সংকল্প শক্তির দৃঢ়তা, একটি জ্ঞান বৃদ্ধির আবশ্যকতা, আর একটি হল কর্মশক্তিকে দৃঢ় করা। এটি আবশ্যক, এটিও স্মরণ থাকা উচিত যে জ্ঞান বৃদ্ধি সত্যিকার অর্থে সংকল্পের দৃঢ়তার সাথে সম্পর্কযুক্ত। সংকল্পের অংশ জ্ঞান বৃদ্ধির পাশাপাশি মানুষের সংকল্প শক্তিও বৃদ্ধি পায় বা বলা যায় যে মানুষ কর্মের জন্য আমলের জন্য প্রস্তুত হয়ে যায়। তো এসব কথা সারাংশ হল কর্মের সংশোধনের জন্য আমাদের তিনটি জিনিসের প্রয়োজন। প্রথমটি সংকল্পের দৃঢ়তা, অর্থাৎ বড় বড় কাজের যোগ্যতা অর্জন, জ্ঞান বৃদ্ধি, যে আমাদের সংকল্প শক্তি আমাদের নিয়তকে বা সংকল্প শক্তিকে অনুভব করে একে সঠিক কি ভ্রান্ত, আর সঠিক এর সমর্থন করতে হবে, আর এর উপর প্রতিষ্ঠিত হওয়ার পুরো চেষ্টা করতে হবে। ঔদাসীন্যের মাঝে কোথাও মানুষ সুযোগ হেলায় না, নষ্ট করে। আর তৃতীয়টি হল কর্মের শক্তি, অর্থাৎ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের সংকল্প এবং নিয়তের অধীনস্থ হওয়া চাই। আমাদের নোংরা নিয়ত নয়, নোংরা সংকল্প নয়, নেক সংকল্প, নেক নিয়ত, আর এর নির্দেশ মানতে যেন অস্বীকার না করে। এই কথাগুলো পাপ থেকে বের করার এবং কর্মের সংশোধনের মৌলিক কারণ, নিজেদের সংকল্প শক্তি বা নিয়তকে সেই শক্তিশালী কর্ম কর্তার মতো করে গড়ে তুলতে হবে, যে নিজের নির্দেশ, নিজের শক্তি এবং নিজের সামর্থ্য আর যোগ্যতা এবং নীতি অনুসারে মানুষকে মানতে বাধ্য করার কোন হেকমত বা কোন যুক্তি, কোন বাহানা নিজের উপর জয়যুক্ত হতে দেয় না। আমাদের নিজস্ব প্রস্তাবিত সংজ্ঞা অনুসারে ছোট ছোট পাপকে আমাদের উপর জয়যুক্ত হওয়া থেকে বিরত রাখতে হবে। সঠিক জ্ঞান শ্রেষ্ঠ পাপ থেকে আমাদের দূরে রাখবে, যা তুলনা শক্তি বা পার্থক্য করার শক্তির দুর্বলতার কারণে সৃষ্টি হয়। দৃষ্টান্ত আমি পূর্বে দিয়েছি যে মানুষের চেতনা হারিয়ে যায়, মানুষ চেতনাহীন হয়ে যায়, ছোট বড় পাপের বাজে বিতর্কে মানুষ লিপ্ত হয় এবং সংশোধনের সম্ভাবনা হারিয়ে যায়। অনেক সময় এটিও হয় যে জ্ঞানের অভাবে মানুষের সংকল্প শক্তি কোন সিদ্ধান্ত করে উঠতে পারে না যে কি করবে বা কি করা উচিত। অনুরূপভাবে কর্মশক্তি যদি দৃঢ় হয় তাহলে সংকল্প শক্তির বা নিয়তের তুচ্ছ থেকে তুচ্ছ ইঙ্গিতকেও সে বুঝবে এবং গ্রহণ করবে। মুসলিম একটি কথা এটিও বলেছেন যে এখানে এটি স্মরণ রাখতে হবে যে কর্মশক্তির দুর্বলতা দু ধরনের হয়ে থাকে, বাস্তব এবং অবাস্তব। অবাস্তব দুর্বলতা দৃষ্টান্ত হল শক্তি থাকে কিন্তু বিভিন্ন অভ্যাসে বা বদভ্যাসের কারণে তাতে মরিচা ধরে মরিচা লেগে যায়। আর বাস্তবের দৃষ্টান্ত হল দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারণে সেগুলো লাশের মতো হয়ে গেছে, মৃতপ্রায় বা মৃতবোধ হয়ে গেছে। তা এর বাহিরের সাহায্যের প্রয়োজন থাকে। আর অবাস্তব বিষয়ে দৃষ্টান্ত, অবাস্তব বিষয়ের জন্য এমন এক ব্যক্তির কথা বলা যায় যার 1 মণ বা 40 ওজন উঠানোর শক্তি আছে কিন্তু কাজের অভ্যাস না থাকার কারণে যখন তাকে ওজন বা বোঝা বহন করতে বলা হয় সে দুশ্চিন্তাগ্রস্ত হয়, সে ভয় পায়। এমন ব্যক্তি যদি নিজের উপর চাপ দেয় বা যদি চেষ্টা করে তাহলে বোঝা বহনের যোগ্যতা অর্জন করবে এবং এক্ষেত্রে সফলতা লাভ করবে। আর বাস্তবের দৃষ্টান্ত হল দীর্ঘদিন কাজ না করার কারণে কাজের শক্তি মানুষের হারিয়ে যায়। দশ কিলোগ্রাম বা 20 কিলোগ্রামের বেশি ওজন বা বোঝা সে বহন করতে পারে না। এমন ব্যক্তিকে অতিরিক্ত বোঝা বহনের জন্য সাহায্যকারী দিতে হবে, অর্থাৎ তার সংশোধনের জন্য ভিন্ন কোন পন্থা অবলম্বন করতে হবে, তার সংকল্প শক্তি এবং নিয়তকে দৃঢ় করার জন্য আর কর্মশক্তিকে বাড়ানোর জন্য অন্য পন্থা অবলম্বন করতে হবে। এক কথায় শক্তির ভাণ্ডার যদি, স্টোর যদি না থাকে, বহিরাগত মাধ্যম বাহিরের মাধ্যমকে কাজে লাগাতে হয়। কর্মের সংশোধনের ক্ষেত্রে কথা সত্য, বিভিন্ন মানুষের জন্য ভিন্ন ভিন্ন ধরনের চিকিৎসার প্রয়োজন, একই চিকিৎসা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। চলছে, অনেকের জন্য কর্মশক্তির প্রয়োজন, অনেকের সংকল্প দৃঢ় করতে হবে, আর অনেকের ক্ষেত্রে বোঝা যদি বেশি হয়, সাধ্যাতীত হয়, তাহলে বাহিরের সাহায্যের প্রয়োজন হয়। তখন সমাজকে নিজের ভূমিকা পালন করতে হয়, জামাতকে এবং অঙ্গসংগঠনকে নিজের নিজস্ব ভূমিকা পালন করতে হয়। তাই আমাদের কর্মের সংশোধনের জন্য এই কথাগুলোর দিকে মনোযোগ দিতে প্রয়োজন। এই সমস্ত বৈশিষ্ট্য নিজেদের মাঝে সৃষ্টি করতে হবে, সংকল্প শক্তি বাড়াতে হবে, কর্মের কর্মশক্তি দৃঢ় করতে হবে, যেন মসীহ মাওদের পৃথিবীতে প্রেরিত হওয়ার উদ্দেশ্য আমাদের মাধ্যমে বাস্তবায়িত হয়। আল্লাহ আমাদের যে সমস্ত শক্তি শক্তি বৃত্তি এবং সামর্থ্য দিয়েছেন সেগুলো যেন মরিচা ধরে নষ্ট না হয়, এর ব্যাখ্যা ভবিষ্যতেও করব। শেষের দিকে হযরত মসীহ মাওদের কিছু উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করব। তিনি বলেছেন, আল্লাহর কাছে সংশোধনের জন্য দোয়া করা এবং নিজের শক্তি সংশোধনের উদ্দেশ্যে নিয়োজিত করা, এটি ইমানের রীতি বা ইমানের প্রমাণ। তাই আল্লাহ তাআলার কাছে সংশোধনের জন্য দোয়া করা, নিজের সংকল্প শক্তি দোয়ার মাধ্যমে দৃঢ় করা, বৃদ্ধি করা, আর শক্তিকে ইতিবাচক কাজে লাগানো, সংকল্প শক্তির একটি বহির প্রকাশ হবে। এই বহির প্রকাশ যদি উন্নত মানের হয় তাহলে এটিকে ইমান বলা হয়। এরপর বান্দা সকল কাজ খোদা সন্তুষ্টির জন্যই করতে পারে, করে এবং খোদা সন্তুষ্টির প্রতি তার মনোযোগ থাকে। আরেক জায়গায় মসীমত বলেন, তোমরা শুধু ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপন করো, আর এতে যেন এমন এক ঔজ্জ্বল্য থাকে যা দেখে অন্যরা তা গ্রহণ করতে বাধ্য হয়। ঔজ্জ্বল্য যদি না থাকে, কেউ তা গ্রহণ করতে প্রস্তুত হবে না বা প্রবৃত্ত হবে না। তোমাদের অভ্যন্তরীণ অবস্থায় যদি স্বচ্ছতা এবং ঔজ্জ্বল্য সৃষ্টি না হয়, তাহলে কেউ তা গ্রহণ করবে না। তোমাদের চরিত্র যদি উন্নত মানের না হয়, তোমরা কোন পর্যায়ে বা কোথায় পৌঁছবে না। তাই ব্যবহারিক অবস্থার সংশোধনের জন্য অনেক বেশি পরিশ্রমের প্রয়োজন, চিরজাগরুক থাকার প্রয়োজন রয়েছে, চিরজাগ্রত মন মানসিকতা প্রয়োজন, যেন প্রত্যেক আহমদী আহমদী হওয়ার যে উদ্দেশ্য সেটি অর্জনে সক্ষম হয়। মসীমদের ইচ্ছা এবং বাসনা অনুসারে যেন আমরা প্রকৃত মুসলমান হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। নামাজের পর একটি গায়বানা জানাজা হবে, এটি জনাব মাশরিক আলী এম এ সাহেবের। তিনি ভারতের কলিকাতার অধিবাসী। 3 জানুয়ারি 2014 প্রায় 80 বছর বয়সে তিনি কাদিয়ানে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 1 বছর ধরে তিনি অসুস্থ ছিলেন, ছেলে জাপানও নিয়ে গেছে চিকিৎসার জন্য, কিছুটা সুস্থ হয়েছেন। আজকাল কাদিয়ানে ছিলেন মেয়ের কাছে। 1965 সনে তিনি বয়াত করেন, আহমদীয়ত গ্রহণ করেন। এরপর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি পাগল প্রায় ধর্মের কাজে বা তবলিগের কাজে রত ছিলেন। সুদীর্ঘ 48 বছর ধর্মের খেদমতে রত ছিলেন। সেক্রেটারি তবলিগ কায়েদ খোতাবুল আহমদিয়া নাজিম আনসারুল্লাহ পশ্চিমবঙ্গ, আমির কলিকাতা হিসাবে, নায়েব আমির হিসাবে কাজ করেছেন। দীর্ঘকাল পশ্চিমবঙ্গ এবং আসামের আমির হিসাবে কাজ করার সুযোগ পেয়েছেন। নেপালের তবলিগি বিষয়ের নিগরান ওয়াকফে জদিদ কাদিয়ানের সদস্য ছিলেন। বাংলা ভাষায় আল বুশরা পত্রিকা ছাপতেন এবং নিজেই পোস্ট করতেন। কাদিয়ানের নাজারে আলা এনাম গরি সাহেব লেখেন, আমি তার সাথে পশ্চিমবঙ্গ এবং আসাম বারবার সফর করেছি। বিপদসংকুল স্থানেও জলসা এবং বক্তৃতা থেকে বিরত হতেন না। 3 বার এই অধবের সাথে আশঙ্কাজনক স্থান থেকে নিরাপদে বেরিয়ে আসার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। গাড়ি এবং বিভিন্ন জিনিসের ক্ষতি হয়েছে, কিন্তু জামাতের সদস্যরা নিরাপদ ছিলেন। সকল বিপদসংকুল স্থানে নিয়ে যেতেন নির্ভীকভাবে। তার সাথে সফরের সময় সব এলাকায় ঐশী সাহায্য সমর্থনের বিভিন্ন নির্দেশ নিষ্কাশনের কথা আলোচিত, পশ্চিমবঙ্গ বা আসামে বিভিন্ন অনেক জামাত প্রতিষ্ঠিত হয়েছে তার যুগে। অত্যন্ত খোদার উপর তাওয়াক্কুলকারী দরবেশ প্রকৃতির মানুষ ছিলেন, মুসি ছিলেন, কাদিয়ানের বেশিরভাগ কবরস্থ হয়েছেন। তিনি তিন মেয়ে এবং দুই ছেলে রেখে গেছেন শোক সন্তপ্ত পরিবারের অংশ হিসাবে। এক ছেলে কে জামাতে আহমদিয়ার প্রায় সব সদস্য জানেন, ইসমাতুল্লাহ সাহেব, যিনি জলসা সালানের নজম পড়েন, এমপিএ তেও তার নজম সম্প্রচারিত হয়। আল্লাহ তালা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে তার পুণ্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নহমদনা মহম্মদন্নসুল